আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের এই জবাবের অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচন, প্রত্যাশা ও সংশয়। এই সম্পর্কে শ্রোতারা আপনারা প্রশ্ন করতে চাইলে আমাদের কাছে অনুষ্ঠান চলাকালীন সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। আজ আলোচনার এই প্যানেলে সরাসরি টেলি সম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম। রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, লোক প্রশাসনের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ বা জানি পপের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা। অধ্যাপক কলিমুল্লা, আপনাকে স্বাগতম। আরও রয়েছেন আমাদের সঙ্গে সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিষয় বিশেষজ্ঞ, পর্যালোচক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগতম। যেমনটি আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর স্বাধীনতা প্রাপ্তির একেবারে মর্ম মূলে রয়েছে গণতন্ত্রের আদর্শ। বাঙালি গণতান্ত্রিক চেতনাকে যখন রুদ্ধ করার চেষ্টা করেছিল তদানীন্তন পাকিস্তান, তারই প্রতিবাদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। একাত্তরে জয়ী দলকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি বলে যুদ্ধ হয়েছিল, এটা কেবল তাৎক্ষণিক কারণ, কিন্তু সুদূর প্রসারী কারণও বারবার গণতন্ত্রের অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিষয়টি। এই ইতিহাসই বাংলাদেশের মানুষকে নানান চড়াই উতরাই সত্ত্বেও গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করেছে। বাংলাদেশের আসন্ন একাদশতম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা এরই মধ্যে লক্ষ্য করেছি প্রায় সব দলেরই মনোনয়ন প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস এবং আগ্রহ। অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট অনেকেই প্রত্যাশা করছেন, সেই সঙ্গে আশঙ্কাও রয়েছে অনেক, প্রশ্নও আছে অনেক। আমরা এবার সরাসরি আমাদের শ্রোতাদের কাছে যাচ্ছি প্রশ্ন নিতে। প্রথমেই ঢাকা থেকে তাসনিম আফিফা।
হ্যালো, আমি তাসনিম আফিফা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। প্রথমে স্টুডিওতে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমরা সবাই জানি যে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার জোটের পাশাপাশি বিএনপি এবং তাদের জোট এবং অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আমরা আশা করছি যে এবারের নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কিন্তু এর মধ্যেও সংশয়ের ব্যাপার হচ্ছে, যেহেতু নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হচ্ছে এবং নির্বাচন কমিশন এই সরকারের অধীনেই কাজ করছেন, অর্থাৎ আসন নির্বাচন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ
তাসনিমা ফিফা আপনাকে। উনি জানতে চাইছেন যে নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে হচ্ছে, তাতে নির্বাচন কমিশন এবং গোটা ভোট প্রক্রিয়া কতখানি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমি প্রথমেই যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর খুব সংক্ষেপেই দিতে পারি আমি। যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু বারবার দলীয় সরকার আমাদেরকে নিশ্চিন্ত করতে চাইছেন যে যখন তফসিল ঘোষণা হয়ে গেছে তখন থেকে সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত করা হয়েছে এবং নির্বাচন কমিশনই প্রকৃতপক্ষে সমস্ত সিদ্ধান্ত নেবেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করতে চাইছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, তারা স্বাধীনভাবেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখন পরের প্রশ্ন যেটা ছিল কিংবা প্রথম প্রশ্নের সঙ্গে যে সংযুক্তি ছিল প্রশ্নে, সেটা হলো যে আমরা মনে করি কতখানি এটা সুষ্ঠু হতে পারে কিংবা নিরপেক্ষ হতে পারে। আমরা কয়েকটা ব্যাপারে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যে কার্যকলাপ দেখেছি সেখানে খুব একটা যে নিশ্চিত হতে পেরেছি কিংবা প্রত্যয় আনতে পারছি যে নির্বাচন কমিশন খুব সতর্কভাবে কাজ করছে কিংবা অ্যালার্ট আছে, সব দিকে তারা নজর রাখছেন, তারা ইচ্ছাকৃত ভাবে করছেন কি করছেন না সেটা আমি বলতে চাই না। কিন্তু আমরা যদি আদাবরের ঘটনাটা দেখি, যেখানে দুপক্ষের মধ্যে আওয়ামী লীগেরই দুপক্ষের মধ্যে মারামারি হয়ে দুটো প্রাণ গেল, সেই জায়গায় নির্বাচন কমিশন কিন্তু কোন রকম ভূমিকা নেয়নি। তারপরে আমরা দিনের পর দিন দেখলাম খুব ঢাক ঢোল বাজিয়ে যাক যেমন করে মনোনয়ন ফর্ম কিনতে আসছেন লোকজন, যেটা সম্পূর্ণভাবে সংবিধানের নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সংবিধানে আইন রয়েছে, সেই আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবং সেটা আজকে আমরা একটা পত্রিকায় দেখলাম যে তারা বলেছেন যে হ্যাঁ অবশ্যই এটা তাদের নিয়ম কানুনের লঙ্ঘন হয়েছে, কিন্তু লঙ্ঘন যখন হয়ে গেল তখন তারা তাদের চোখে পড়লো না সারা দেশ দেখলো, মিডিয়া এলো, দুই তিন দিন ধরে ঘটনাগুলি ঘটলো, তারা কেন সেই সময় কোনো পদক্ষেপ নিলেন না? এবং সেখানটায় তো তারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন পদক্ষেপ নিয়ে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে অনেক বেশি প্রত্যয় যাচ্ত, অনেক বেশি আস্থা আসতো নির্বাচন কমিশনের প্রতি যে হ্যাঁ এই পরবর্তী সময়ে যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তারা পদক্ষেপ নেবেন, কিন্তু তারা তো নিলেন না।
আমি এবার যাচ্ছি অধ্যাপক কলিমুল্লার কাছে। হ্যালো,
জি শুনতে পাচ্ছি। যে অবস্থাটি এখন বিরাজ করছে তা আমরা যে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম এই সংলাপ শুরু হওয়ার কারণে, এবং পরবর্তীতে যখন আমরা জানলাম যে সকল পক্ষই নির্বাচনে অংশগ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অবস্থাটি তুলনায় হঠাৎ আজকের যে ঘটনাগুলো ঘটতে দেখলাম আমরা, বিশেষ করে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যখন ঘটল আপনার মাঠের বিরোধী দলের সদর দপ্তরের সামনে এই আশপাশের এলাকায়, তখন কিন্তু একটা অসময় সংকেতের মতো আমাদের কাছে মনে হলো যে পরিস্থিতিটা যতটা আমরা মনে করছিলাম যে অনুকূল সেই অবস্থাটা বোধহয় পুরো নেই। আর সকল পক্ষের আসলে সহযোগিতা থাকলেই নির্বাচন কমিশনের পক্ষে কাজ করাটা সহজ, এবং এখানে কোনো পক্ষের হাফ হার্টেড অথবা ফুল হার্টেড এই রকমের নানান কমতি বাড়তি সহযোগিতা যদি থাকে তাহলে এটা খুব চ্যালেঞ্জিং একটা অবস্থায় পড়ে যাবে। আর উইথ ডিউ রেসপেক্ট আপনার এই যে মোহাম্মদপুর এলাকার যে দুজন ব্যক্তির প্রাণহানির কথা বলা হয়েছে, এর সঙ্গে যদিও নির্বাচনে একটা আবহ আছে কিন্তু এর সঙ্গে ড্রাগ ট্রাফিকিং এর একটা সম্পর্ক রয়ে গেছে, সুতরাং সেই ডাইমেনশনটাও ভুলে গেলে চলবে না।
জি, ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।
জি দেখেন, আমার মনে হয় ম্যাডাম সুলতানা কামাল যে কথাগুলো বলেছেন তার সাথে একমত হচ্ছি, কিছু অ্যাড করতে চাচ্ছি।
নিশ্চয়ই,
যে অনেকদিন থেকে কিন্তু আমার পূর্বতন অভিজ্ঞতা এবং কিছু স্টাডি সবকিছু মিলিয়ে আমার যতগুলো লেখা এ পর্যন্ত নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বেরোচ্ছে, আজকে একটা বেরিয়েছে, সেখানে কিন্তু আমার বটম লাইন ছিল যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এই নির্বাচনটি হবে নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ইলেকশন। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে তো নয়, এই উপমহাদেশে বহু দেশে, যদি কোনো দেশই বলি, এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন হওয়ার দৃষ্টান্ত খুবই কম। একটি সরকার আছে, সংসদ রয়েছে, এবং এই সরকার নির্বাচনকালীন সরকার কিনা সেটাও ক্যারেক্টার বুঝে যাচ্ছে না, এখনো পূর্ণাঙ্গ সরকার রয়ে গেছে, শুধুমাত্র মুখে বলা হচ্ছে রুটিন কাজ করবে, কিন্তু কি রুটিন কাজ সেটারও কিন্তু যে রুলস অব বিজনেস আমরা জানি না, ইলেকশন কমিশন জানে বলে মনে হয় না। কাজে এখানে একটা বিশাল সমস্যা নির্বাচন কমিশনকে ফেস করতে হচ্ছে। আমি নির্বাচন কমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে ঘটনাটি আজকে ঘটেছে, আমি আদাবরের ঘটনা নাই গেলাম, কিন্তু আদাবরের ঘটনাও ইলেকশন কমিশনকে একটা তদন্ত অর্ডার দেওয়া উচিত ছিল, কারণ এখানে একটা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি হওয়ার কথা উইথ জাজেস। এখন মুখে মুখে বলা যে মাদক ছিল কি ছিল না, যেটা আমরা কর্তৃপক্ষ থেকে জেনেছি, এটা একই দলের দুটি গ্রুপে এই মনোনয়ন নিয়ে একটা মারামারি হয়েছে, এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এটা কে দায়ী আমি জানি না, পুলিশ না বিএনপির লোকজন, কিন্তু ঘটনাটার সূত্রপাত হচ্ছে যে আমি অন্তত কোনোদিন দেখিনি বাংলাদেশে, আমি জানি না আমার যে দুজন এখানে সংযুক্ত আছেন তারা দেখেছেন কিনা, যে একটি দলের মনোনয়ন নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, আপনার মানে হাজারে হাজারে লোক একজনের পিছনে নিয়ে এসে একটা মনোনয়ন পত্র নেবে, এটা মনোনয়ন দাখিল না, অন্য কিছুই না, একটা মনোনয়ন পত্র 30,000 টাকা দিয়ে কিনবে, সেই রকম পরিস্থিতিতে পুরো একটা অঞ্চল অলমোস্ট লস্ট হয়ে গেছিল। এটা সরকারি দল, এখন সরকারি দল যখন এটা করেছে অবভিয়াসলি আরেকটি দল তাকেও তার স্ট্রেস দেখাবার একটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। সেই সেই সূত্রপাতে আমরা দেখলাম যে বিএনপির কার্যালয়েও একই জিনিস, একই জিনিস রিপিট হয়েছে। ওইখানে গাড়ি ঘোড়া বেশি ছিল, এখানে তো হাতি নিয়ে আসছে। বিষয়টি হলো এই যে যখন আপনি শিডিউলটা ডিক্লেয়ার করেন আইন মোতাবেক এবং সংবিধান মোতাবেক, নির্বাচন কমিশন কলস দ্য শট, কিন্তু নির্বাচন কমিশন প্রথম 4 দিন এই ঘটনা ঘটার পরেও একটা মাইল্ড রিমাইন্ডারও দেয় টু দ্য পার্টি। আজকে 2 দিন পরে হঠাৎ করে পত্রপত্রিকা সূত্রে আমি বলছি, কারণ আমার কাছ থেকে নির্বাচন কমিশনের কাছে কোন তথ্য পাইনি, পত্রপত্রিকা সূত্র বলছে যে কালকে নির্বাচন কমিশন পুলিশকে একটা চিঠি দিয়েছে যে রাস্তা ক্লিয়ার করতে হবে। এখন এখন কথাটা হচ্ছে ইলেকশন কমিশনকে আমি প্লাস পয়েন্ট দিচ্ছি যে তারা দেরিতে হলেও জেগে উঠছে, কিন্তু যে জায়গায় প্রথম থেকে যখন করেননি ব্যত্যয় ঘটেছে, সেই ব্যত্যয়টা প্রিভেন্ট করতে গিয়ে যে অবস্থা ওনাদের চিন্তা করা উচিত ছিল যে এই মুহূর্তে একটা ঘটনা একটা পার্টি চলে হয়ে গেছে সেফলি, তখন কিছু বলা হয়নি, এমনকি একটা মাইল রিমান্ডারও দেওয়া হয়নি দ্রুত পার্টি, এইখানে এই মুহূর্তে করলে পরে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে।
জি, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমাদের অনেক শ্রোতা আজকে টেলিফোনে অপেক্ষা করছেন, আমার মনে হয় যে প্রশ্নগুলো প্রায় কাছাকাছি রকমের হবে। এই মুহূর্তে পিরোজপুর থেকে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন নাসিম আলী। হ্যালো।
হ্যালো।
জি বলুন।
জি, আমি নাসিম আলী বলছিলাম দক্ষিণাঞ্চলের জেলা শহর পিরোজপুর থেকে। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশ।
জি,
কিন্তু এই অংশগ্রহণমূলক নির্বাচন করতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের অবস্থা সৃষ্টি করতে হয়, তাহলে যে ধরনের শর্তগুলো থাকা দরকার সেগুলো যদি অর্জন করতে হয়, তার জন্য আমাদের কি কি ধরনের প্রত্যাশা নির্বাচন কমিশনের কাছ থেকে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের করতে পারি? কারণ আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে সহিংসতা শুরু হয়ে গেছে আজকে ঢাকায় পল্টন।
হ্যাঁ, আমরা সে বিষয়ে একটু আগেই আলোচনা করেছি। আপনার এই প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হবে, কি প্রত্যাশা করা যেতে পারে? আমি আবার অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
আমার মনে হয় যে সাকা হোসেন সাহেব একদম পরিষ্কার করেই কথাটা বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনের তো নির্ধারিত কতগুলি দায় দায়িত্ব থাকে, তাদের তো রুলস অব বিজনেস আছে, তাদের পরিষ্কার ভাবে বলে দেওয়া হয় যে কোন অবস্থায় কোন পদক্ষেপটা গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী তো তারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। তারা অন্তত পক্ষে তাদেরকে কোন সতর্কবাণী পাঠাতে পারেন, যারা নিয়ম ভাঙছেন তাদেরকে সতর্কবাণী পাঠাতে পারেন, তারা তাদেরকে তাদের উপরে তদন্ত করে সেটার ভিত্তিতে কোন পদক্ষেপ সুপারিশ করতে পারেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে পারেন। তো আমরা তো দেখতে পাচ্ছি যে এখানটায় নির্বাচন কমিশন কোন পদক্ষেপে প্রথম দিকে নিলেন না এবং শেষের দিকে যখন নিলেন সেটাও নিলেন একেবারে বিরোধী রাজনৈতিক দলের জোরে। তো সেইভাবে যদি তারা তাদের কাজগুলি করেন, আমি শেষ করি, তারা কাজগুলি করেন তাহলে কিন্তু মোটামুটি ভাবে জনগণের মনের মধ্যে যে সংশয়টা রয়ে গেছে যে নির্বাচন শুধু তো ভোট দেওয়াটা নির্বাচন না, নির্বাচনের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সেখানে আসলে একটা ইভেন প্লেইং ফিল্ড যেটাকে বলে যে সমতল কিংবা সমান সুযোগের নির্বাচন এটা হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক হতে পারে কিন্তু সমান সুযোগের হবে কিনা সেটা নিয়ে সংশয় আছে, এবং আলটিমেটলি চূড়ান্ত ভাবে অন্তর্ভুক্তিমূলক হবে কিনা শেষ পর্যন্ত সেটা নিয়েও কিন্তু কেউ কেউ
নির্বাচন
কমিশনকে আসলে সময় এসছে বোল্ড ফেস দেখাবার, কারণ জনগণের নির্বাচক মন্ডলীর আস্থা অর্জনের জন্য সকল পক্ষের যে পলিটিক্যাল ডিভাইডটা মিলে আছে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে জোট, তাদেরও সবার সঙ্গে সমান আচরণ যে তারা করতে চান সেটি তাদের অভিব্যক্তি ডিমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আর এই জন্যে আমাদের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলোর সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিং এর যে আয়োজনটা সেটা জারি রাখা জরুরি।
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন,
জি হ্যাঁ, আমি তো এটাই বললাম, কারণ আপনি যখন নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করেছেন এর আগে লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সেটাও তো সরকারের উপরে যেতে পারে এবং মানুষ তাই মনে করবে, কিন্তু যেই মুহূর্তে আপনি শিডিউল ডিক্লেয়ার করেন ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি। এখন ইলেকশন কমিশনকে এই সময় তাদেরকে বুঝাতে হবে, যেটা ডক্টর কলিমুল্লাহ বললেন এক্স্যাক্টলি, তাদের একটা বোল্ড ফেস ডেফিনেটলি দেখাতে হবে। এখন এক পক্ষকে আপনি ছাড় দিলেন, আরেক পক্ষকে হঠাৎ করে আপনি চিন্তা মনে করলেন যে ব্যত্যয় ঘটেছে, সেটা হয়তো আমি মেনে নিতে পারি যে হঠাৎ করে তাদের মনে করছে আরো এরকম করতে দেওয়া যায় না। বাট কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস আছে যেগুলোকে ইলেকশন কমিশনকে কনসিডারেশন নিতে হয় যে এই সময় এইটা করলে এটা বিপরীত কি হতে পারে। আপনি শুরুর থেকে করেন নাই, যেটা আমি বারবার বলেছি না, ডে ফ্রম ডে ওয়ান যদি ইলেকশন কমিশন শক্ত ভূমিকা রাখত তাহলে তো এটা হতো না। আরেকটি বিষয় আমি বলে শেষ করছি, আমাদের রাজনৈতিক দলগুলোর যতই পুরনো হোক কিন্তু সেই ম্যাচিউরিটি নেই যে ম্যাচিউরিটিতে দেখানো হলে নির্বাচন কমিশনের কাজগুলো সহজ হয়ে যায়। কেন একটা মনোনয়ন পত্র নেওয়ার জন্য এরকম ঢাকঢোল পিটিয়ে আসছে, ওই রাজনৈতিক দলের তো অনেক বড় বড় নেতা আছেন, অনেক প্রবীণ নেতা আছেন, অনেক বাংলাদেশের রাজনীতিতে তাদের উত্থান পতনের ইতিহাস রয়েছে, তারা নির্বাচন করেছেন, এর আগে করেছেন 2008 সালে করেছেন, তখন তো একজন লোক এর বেশি কমিশন পেপার নিতে আসেন নাই, তাহলে কেন আসেন নাই? এইগুলো চিন্তা করে দলেরও একটা রেস্ট্রেইন করার দরকার ছিল, রাস্তাঘাট বন্ধ করে লোকের অসুবিধা হচ্ছে, ঠিক ওরা যেটা করেছেন আরেকটি দল সেই কাজটি করেছে, তো তাদেরও চিন্তা করা উচিত ছিল যে এইভাবে একদিন করলে পরে আমাকে করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হয়ে গেছে এটা এক ধরনের অশুভ কম্পিটিশন, যে মানুষ নিয়ে আসলে মনে করা হয় যে আমার পপুলারিটি বেশি, আমি অত্যন্ত পাওয়ারফুল, আমি অত্যন্ত জনপ্রিয়। আমি ছোট্ট করে একটা কাহিনী বলে শেষ করছি, আমাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে একজন মহিলা সরকারি দলে নমিনেশন পেপার কিনতে 20টি বাস নিয়ে আসছেন, ওই 20টি বাসে 5 জনের বেশি লোক ছিল না। এটাই যদি হয়, এই যে কালচারে আমরা ঢুকছি সেই কালচারে নির্বাচনী পরিবেশ কেমন হবে, আর অজস্র টাকা পয়সা খরচ হচ্ছে, আমরা এনকারেজ করছি যে কালো টাকা যা আছে সব এখানে খরচ করা, এই কথাগুলো আমার মনে হয় রিপিটেডলি ইলেকশন কমিশনকে বলতে হবে, না হলে এই সরকারের রেখে সংসদ রেখে নির্বাচন করা ভেরি ডিফিকাল্ট, যতই দিন যাবে ততই আমরা কমপ্লিকেশন দেখব।
আমরা আবার ফিরে আসব, কারণ আমাদের বহু শ্রোতা অপেক্ষা করছেন এবং আমরা সবিনয়ে অনুরোধ করব আমাদের প্যানেলিস্ট সদস্যদের যে যতটা সংক্ষেপে বলা যায়, আমি জানি যে এটা অত্যন্ত আগ্রহ উদ্দীপক একটি বিষয়। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে লাইনে আছেন সালাউদ্দিন রেজা, হ্যালো। জি সালাউদ্দিন বলছি, সরাসরি প্রশ্নে চলে যান। জি
আমি সালাউদ্দিন বলছিলাম চট্টগ্রাম থেকে, আমি যেহেতু মিডিয়ার লোক সেই হিসেবে আমার এখানে অনেক আলোচনা শুনেছি, এখন যেটা বাংলাদেশের জনগণ যেটা প্রত্যাশা করে এবং সরকার নির্বাচন কমিশন সবই বলছে যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন, তো অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং মাসলম্যানদের অর্থে মানে অর্থ বিত্তশালীদের প্রভাবমুক্ত এবং কারচুপি মুক্ত নির্বাচন করার ক্ষেত্রে মিডিয়া বিরাট ভূমিকা পালন করতে পারে। আমার মনে হয় এখানে যারা এই অভিজ্ঞ লোকজন যারা আছেন শেখর সাহেব সহ অন্যরা, মিডিয়ার কি কি ফ্যাসিলিটি নিতে পারে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে, এই ওনাদের একটু মতামত যদি জানান।
আচ্ছা, আমি অধ্যাপক কলিমুল্লার কাছে যাচ্ছি, উনি তো জানি পপের সভাপতি, মিডিয়ার কি ভূমিকা থাকতে পারে এই নির্বাচনকে নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতার ক্ষেত্রেও বলা যায়?
মিডিয়ার ব্যাপারে আমি আগেও আমার আলোচনা উল্লেখ করেছি যে কমিশনকে মিডিয়ার যে শক্তি সেই সম্পর্কে পর্যাপ্ত আপনার ধারণা নিয়ে অগ্রসর হতে হবে। আপনার প্রতিদিন পারলে প্রেস ব্রিফিং এর একটা ব্যবস্থা রাখা দরকার, যাতে কোন রকমের ইনফরমেশন ডিসেমিনেশনের ক্ষেত্রে নানান রকমের ইন্টারপ্রিটেশন হাজির করার ক্ষেত্রে প্রস্তুত না হয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়া ভীষণ রকম শক্তিশালী একটা মাধ্যম, এবং সেই কারণে যারা দিস সাইড অব দা ফেন্স কাজ করছেন মিডিয়া সেক্টরে, তাদেরকে একদেশদর্শী না হয়ে বস্তুনিষ্ঠতার সঙ্গে একটা পরিমাপ মনে মনে মেনে নিয়ে সেইভাবে আপনার বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ পরিবেশন করতে হবে, সচিত্র সংবাদ পরিবেশন যে ব্যাপারটি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই সঙ্গে ইয়েলো জার্নালিজমের যে অভিযোগগুলো মাঝে মাঝে উত্থাপিত হয় তা বিশেষ করে নির্বাচন চলাকালীন সময়ে একেবারেই নিয়ন্ত্রণ আরোপ করে বিষয়টা স্বনিয়ন্ত্রণ আরোপের যে ব্যাপারটি সেটি দৃষ্টি দিতে হবে।
আপনি ইলেকট্রনিক মিডিয়ার কথা উল্লেখ করেছেন, ইলেকট্রনিক মিডিয়ার আমরা জানি যে সুফল কুফল দুটোই আছে। নিরাপদ সড়ক চাইতে গিয়ে এর ভালো দিকগুলো আমরা দেখেছি এবং এতে যে কারচুপিয়ে হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটাও আমরা লক্ষ্য করেছি। তো এই বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, অ্যাডভোকেট সুলতানা কামাল, ইলেকট্রনিক মিডিয়া?
দেখুন, যে কোনো কাজই যারা করে সেখানটায় কিছু জায়গায় হয়তো একেবারে শতভাগ সততার সঙ্গে সেই কাজটা তারা নাও করতে পারেন, তবে আমার মনে হয় যে আমাদের দেশে এখন এত মিডিয়া কাজ করে, একাধিক মিডিয়া এখানটায় একসঙ্গে কাজ করতে পারে, এবং সার্বক্ষণিক ভাবে যদি নির্বাচন প্রক্রিয়াটাকে তারা মোটামুটি ভাবে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেন, তখন জনগণই তো সেখান থেকে বুঝে নিতে পারে যে আসলে ঘটনা কি ঘটছে কিংবা কি ঘটছে না। ইলেকট্রনিক মিডিয়া তো রয়েছে, প্রিন্ট মিডিয়াও রয়েছে, এবং এখন তো সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেটার মাধ্যমে মানুষ অনেক খবর পায়। কাজে আমার মনে হয় যে একটা মিডিয়া আরেকটা মিডিয়াকে মনিটর করতে পারে, কিংবা যদি সেখানটায় কোনো ধরনের ডিসটেন্স থাকে, কোনো ধরনের অসামঞ্জস্য থাকে, সেটাও জনগণ অত একেবারে যে ভুল বোঝার মতন জায়গায় চলে যাবে খুব সহজে সেটা এখন আর সম্ভব না, কারণ মিডিয়া তো এখন একটা শক্তিশালী জায়গায় চলে গেছে। তবে এটা তো ঠিকই যে মিডিয়া যদি আসলে মোটামুটি ভাবে একটা সত্যতার সঙ্গে কাজ না করে সেখানে বিভ্রান্তির কিছু সৃষ্টি হতে পারে, তবে আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত না। যে যেন আমি বললাম যে অনেক মিডিয়া এখন কাজ করে, এত খোলা হয়ে গেছে সবকিছু যে বিভ্রান্তি ঘটানোর মতন সুযোগ খুব একটা কেউ চেষ্টা করলে বোধ হয় খুব একটা পারবে না।
ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন,
দেখুন আমি একটা প্রথম কথা বলি, কারণ আপনি যে প্রশ্নগুলো করছেন দিস আর ভেরি টেকনিক্যাল কোয়েশ্চন এবং এটা এক্সপ্লেন করতে গেলে একটু সময় লাগবেই, তড়িঘড়ি করে এটা বললে এটার অর্ধেক মিনিং হবে অর্ধেক মিনিং হবে না। আর বিশেষ করে আমি একটু যেহেতু আমার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে কথা বলছি যে আপনি একটু একটু ধৈর্য ধরতে হবে আপনাকে, আপনার শ্রোতাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, বাট দিস আর ভেরি টেকনিক্যাল কোয়েশ্চেন দ্যাট ইউ আর আস্কিং। মিডিয়া এখনকার জগতের ইলেকট্রাল প্রসেস এর ভিতরে মিডিয়া ইজ ওয়ান অফ দি বিগেস্ট স্টেক হোল্ডার উইথ ইলেকশন কমিশন বা ইলেকট্রাল প্রসেস এর ভিতরে, এটা শুধু বাংলাদেশে নয় পুরো দুনিয়াতে স্বীকৃত। কাজে মিডিয়ার যে ভূমিকা ইলেকট্রাল প্রসেস এর ভিতরে এটা অনেক দেশে ইনস্টিটিউশনালাইজ হয়ে আছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই ধরনের চিন্তা ভাবনা হয়নি। প্রায়ই দেখা যায় যে মিডিয়াকে শাট আপ করে দেওয়া হয় ইলেকশন কমিশনের তরফ থেকে। ইলেকশন কমিশন একটা ইনস্ট্রাকশন পাঠায় যে মিডিয়া পুরোটাই কভার করতে পারবে, কিন্তু অন গ্রাউন্ড দেখা যায় যে অন্যরা সেই ইনস্ট্রাকশন গুলো মানছে না। আমাদের সময় আমরা কিন্তু মিডিয়াকে ওপেন করে দিয়েছিলাম যে গোপন পক্ষ ছাড়া মিডিয়া যে কোনো জায়গায় যেতে পারে, তবে হ্যাঁ সার্টেন রেস্ট্রিকশন কিভাবে হাউ টু বিহেভ উইথ দ্য ভোটার্স ইলেকশন অফিসিয়াল, বিশেষ করে যে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বলতে আমি টেলিভিশন বোঝাচ্ছি, আমি সামাজিক যোগাযোগে যাচ্ছি না। টেলিভিশনে যে সমস্ত ফুটেজ আমরা দেখতাম লাইভ এন্ড লেটার অন, এগুলো আমাদেরকে ইলেকশন কমিশনকে তাৎক্ষণিক ভাবে খুব হেল্প করত। প্রিন্ট মিডিয়া অবশ্যই পরের দিন আসতো, প্রিন্ট মিডিয়ায় পুরো ক্যাম্পেইন পিরিয়ডটা যখন তারা কভার করতো সেখান থেকে উইস টু কন্ট্রোল। এটা মিডিয়ার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, ইলেকশন কমিশনকে বুঝতে হবে এই যে ইলেকশন কমিশনের স্বচ্ছতা কিভাবে আসবে। আর পিপুল উইল নো যদি ইলেকশন কমিশন ব্রিফিং না করে মিডিয়া সাই হয়,
অবশ্যই
মিডিয়ার একটা কিন্তু বড় রোল রয়েছে, সেটা বোথ সাইড হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড।
জি ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নের জন্য যাচ্ছি। ঢাকা থেকে তামান্না রহমান আছেন লাইনে। হ্যালো হ্যালো
হ্যালো
হ্যাঁ জি বলুন বলুন।
জি আমি তামান্না রহমান বলছি ঢাকা থেকে। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা হয়তো ধীরে ধীরে একটি ভালো ও নিরাপদ পরিবেশ এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু একটা নির্বাচনের দিকে যেতে পারবো, কিন্তু আজ বিএনপি ও পুলিশের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আসলে এরকম পরিস্থিতি আমাদের কারো কাম্য নয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ কি নিশ্চিত করা সম্ভব? যদিও এটা ইলেভেন্থ আওয়ার, তাও নির্বাচন কমিশন কোনোভাবে কি তাদের প্রতি সব দলের আস্থার সংকট দূর করতে পারবে?
আসলে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা এর আগেও একটু আলোচনা করেছি, বিশেষ করে আজকে যে ঘটনাটি ঘটে গেছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব এ বিষয়ে কি হওয়া উচিত সেটাও একটু আগে আলোচিত হয়েছে। তবু যদি খুব সংক্ষেপে অ্যাডভোকেট সুলতানা কামাল আপনি একটু আলোকপাত করেন।
আমার মনে হয় আপনি তার এই প্রশ্নের উত্তর কিছুটা দিয়ে দিয়েছেন। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে এখানে নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ দায় দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাকে সরকার এবং প্রশাসন সেভাবে সহযোগিতা করবে, কিন্তু তাকে প্রথম পদক্ষেপটা নিতে হবে, সেই সহযোগিতাগুলি চাইতে হবে এবং নির্বাচন কমিশন নানা রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলি রয়েছে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটার মাধ্যমে যদি নিজে চায় অবশ্যই এই সমস্যাগুলি সমাধান করতে পারে।
জি আপনাকে ধন্যবাদ। আমাদের আরো দুজন শ্রোতা আছেন, একজন এই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে, কলম্বিয়া থেকে কাইয়ুম খান। হ্যালো
হ্যালো আমি কাইয়ুম খান কলম্বিয়া মেইল্যান্ড থেকে বলছি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি বলতে পারি এক নতুন যুগে প্রবেশ করছে। আশা করি প্রধান বিরোধী দল সহ অন্য দলগুলো সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কি শতভাগ নিরপেক্ষ থাকবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন, সরকার কি লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারবেন, যা বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে আরেকজন শ্রোতা আছেন, তার প্রশ্ন নিয়ে নিচ্ছি। ফারহানা লিসা।
হ্যালো, ফারহানা লিসা বলছি ঢাকা থেকে। আশা করি এবারের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। এক্ষেত্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবশ্যই নির্বাচন কমিশনের একটা বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার প্রশ্ন, নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিচ্ছে সকল দল এবং সাধারণ মানুষের কাছে তাদের আস্থা অর্জনের জন্য? ধন্যবাদ।
ধন্যবাদ ফারহানা রিজা। কাইয়ুম খানের যে প্রশ্ন ছিল তার দ্বিতীয় অংশটি ছিল লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে। এখন এই লেভেল প্লেইং ফিল্ডটার সম্পর্কে আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কাছে যাচ্ছি।
দেখুন, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যদি 100% বোঝাই এটা কখনো হয় না। কারণ ধরুন কোন জায়গায় কোন প্রার্থী তার যে স্ট্যাটার এবং অন্য প্রার্থীর স্ট্যাটারের মধ্যে একটা তফাৎ হয়। বিশেষ করে এখন যেটা হচ্ছে, এখন এই লেভেল প্লেইং ফিল্ডকে যেভাবে আমরা বর্ণনা করতে চাই সেভাবে করা সম্ভব হচ্ছে না। এই কারণে, কারণ সরকার যেমন একটা পজিশনে আছে, তেমনি 350 মেম্বার পার্লামেন্ট একটা পজিশনে আছে। আমরা মানি আর না মানি এই প্রভাবটা গত 10 বছরে দেখেছে, সেখানে একটা তাদের একটা অ্যাডভান্টেজ আছে। বাট ইলেকশন কমিশন যেটা করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড, যে লেভেল প্লেইং ফিল্ডটা হওয়া উচিত ছিল লাস্ট ইলেকশন টু নেক্সট ইলেকশন, কিন্তু সেটা হয়নি। সেটা না হওয়াতে এখন এই ডিফিকাল্ট পজিশনে নির্বাচন কমিশনের কতগুলো সীমাবদ্ধতা আছে। ওই ধরনের লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করতে পারি না, কিন্তু যতটুকু করার দরকার ততটুকু ইলেকশন কমিশন কিভাবে করবে এটা কিন্তু আমাদের জানা নেই। অন্তত আমি জানি না, এবং এটা কেউ জানে কিনা আমি জানি না, কি কি পদক্ষেপ তারা নিচ্ছে। তারা সবসময় বলেন আমরা পদক্ষেপ নেব, এইটার কারণেই আমি বলছিলাম যে মিডিয়া ইজ দ্য বেস্ট আপনার কনডুইট। ওনারা কি করতে চাচ্ছেন, কিভাবে এই যে ইম্ব্যালেন্স থেকে অফসেট করবেন, এগুলো আমার মনে হয় পরিষ্কার করে দেওয়া ওনাদের উচিত। ওনাদের আজকের থেকে আজকে এই ঘটনার থেকে মাস্ট টেক লেসন, এবং পাবলিকের সাথে তার একটা কমিউনিকেশন স্টাবলিশ করে বলা উচিত কিভাবে ওনারা নির্বাচনটা পরিচালনা করবেন।
প্রসঙ্গতে এখানে উল্লেখ করতে পারি যে কালকেই বোধ হয় প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ, এবং এবারে নির্বাচন প্রমাণ করবে যে দলীয় সরকার থাকা সত্ত্বেও ভালো নির্বাচন সম্ভব। এবং নির্বাচন কমিশনার নিজে দাবি করছেন যে এটি বোধ হয় সর্বোত্তম একটি সুযোগ যেখানে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচন হতে পারে। জনাব কলিমুল্লাহ, অধ্যাপক কলিমুল্লাহ,
দেখুন নির্বাচন কমিশনের জন্য একটা চমৎকার এবং সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে সংলাপ আয়োজনের পরে যে একটা ন্যূনতম ঐক্যমতের মতো একটা পরিস্থিতি আমরা দেখছি যে সকল দল অংশগ্রহণ করতে রাজি হয়েছে। এটা একটা বড় সুযোগ, অপরচুনিটি, এটাকে কাজে লাগানো এবং স্পিরিটটাকে যাতে ওই কেমিস্ট্রিটা বজায় রেখে পুরোপুরি কাজটা আরব্ধ কাজটা সম্পন্ন করা যায় সে ব্যাপারে খুব সুচিন্তিত ভাবে এবং স্টেডি ভাবে কমিশনকে কিন্তু স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে হবে, এবং কোন রকমের আস্থাহীনতার জায়গা বা নরবরে কোন পরিস্থিতি দাঁড় করাবার কোন সুযোগ কেউ যাতে না পায় সে ব্যাপারে এক্সট্রা কশাস থাকতে হবে, এবং যা বলবেন তা মেন করবেন এবং সেটা কার্যকর করবেন এবং দৃশ্যমান ভাবে সেটি সবার সামনে প্রতিভাত হতে হবে।
আমরা লক্ষ্য করেছি যে ভারতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয় এবং দলীয় সরকার কিংবা ক্ষমতাসীন সরকার ক্ষমতা থেকে সরে যান। বাংলাদেশের ইতিহাসে কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষমতাসীন সরকার নির্বাচনের মাধ্যমে পরাস্ত হননি, এর কারণ কি? অ্যাডভোকেট সুলতানা কামাল,
আপনার প্রশ্নের শেষ অংশটা আমি পরিষ্কার শুনতে পাইনি।
আমি আসলে বলতে চেয়েছি যে ভারতে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় কিন্তু নির্বাচন কমিশন এতটাই নিরপেক্ষ থাকে যে ক্ষমতাসীন দল সেখানে পরাজিত হয়, একাধিকবার সেই ঘটনা ভারতে ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন ক্ষমতাসীন দল নির্বাচনে পরাজিত হয়নি, এর কারণ কি?
না, ক্ষমতাসীন দল তো নির্বাচনে পরাজিত হয়েছে, হয়নি যে সেটা তো না, ক্ষমতার রদবদল তো হয়েছে নির্বাচনের মাধ্যমে।
না, নিরপেক্ষ সরকার যখন থেকেছে, মানে দল নিরপেক্ষ সরকার
তখন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থেকেছে তখন হয়নি।
হ্যাঁ, আমি সেই কথাই বলতে চাইছিলাম।
সেটা যদি হয়, দুঃখিত, আমি আসলে প্রশ্নটা অনুসরণ করতে পারিনি, যেটা হলো যে সেটা একটাই কারণ হতে পারে যে নির্বাচন কমিশন সেখানটায় তাদের যতটা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার কথা ছিল ততটা নিরপেক্ষ ভূমিকা হয়তো নেয়নি, সেই জন্যই হয়েছে। এখন সেই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমরা করে প্রমাণ সহ হাজির করে না দিতে পারছি সেখানে তো মন্তব্য করা কঠিন, তবে আমরা যেরকম এইটুকুন কথাই আমি বলতে পারি যে হয়তো নির্বাচন কমিশন তার ভূমিকাটা সেরকম নিরপেক্ষ ভাবে পালন করেনি।
জি, আমাদের একজন শ্রোতা আছেন, অমল দত্ত বণিক, ঢাকা থেকে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ অমল দত্ত বণিক, আপনি আপনার প্রশ্নটা করুন।
হ্যাঁ দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশের সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক এটা আমরা সকলেই আশা করি, কিন্তু দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এটা এখনো বেশ ঘোলাটে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ ও তার মিত্ররা নিজেদের মহাজোট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, অন্যদিকে বিএনপিও তার মিত্ররা সরকার বিরোধী দলগুলোকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের তারিখ নিয়েও দলগুলির মধ্যে মতবিরোধ আছে। আমার প্রশ্ন, এরকম একটা পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, সুশাসন, জনমনে স্বস্তি ও আস্থা, নিরাপত্তা, এসব ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে কিনা,
রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে কিনা। উনি কতগুলো পয়েন্ট দিয়েছেন যেগুলো সমস্যার সৃষ্টি করতে পারে, সেই সেই ব্যাপারে আমরা ব্রিগেডিয়ার সাকাবাত হোসেনের কাছে যাচ্ছি।
দেখুন, এটা তো ক্রিস্টাল বল দেখে বলতে হবে, বাট ফাইনাল সিম্পটম যেটা বলে, যে যেটা আমি শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক পরিস্থিতি এখন যেটা আছে ডেফিনেটলি জটিল হয়ে উঠবে অ্যাজ টাইম পাসেস, যদি অনেকগুলো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর আপনি এখানে সময় নেই। যে কথাটা আগে বলেছে সেটা সম্বন্ধে আমি খুব কুইকলি তো বলি, নেপালে কিছুদিন আগে ইলেকশন হয়েছে, সেখানে ক্ষমতাসীন, সেখানে পার্লামেন্ট ডিসলভ করা হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন সরকার মোটামুটি একেবারে একেবারে ব্যাক ট্র্যাকে চলে গেছে। এটা ডিপেন্ড করে দি ম্যাচিউরিটি অফ আপনার পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল কালচার অ্যান্ড ফাংশনিং অফ ইলেকশন কমিশন। খুব কুইকলি আমি বলি, ভারতে কোন পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনের কোন ইনস্ট্রাকশনের বাইরে যেতে পারে না, কারণ গেলে তার যে ওয়াচডগ আছে দ্যাট ইজ দেয়ার হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট বা আপনার হাই কোর্ট, দে ইন্টারভিউ, এবং ইলেকশন কমিশনও নিউট্রাল ভূমিকা ছাড়া ভূমিকা গ্রহণ করতে পারে না। আর ভারতের সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে ভারত একটি ফেডারেল কান্ট্রি, সেইখানে আপনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার আছে, সেইভাবে একটা নিউট্রালিটি অলমোস্ট থাকে। আমাদের এখানে এভরিথিং আন্ডার ওয়ান কন্ট্রোল, এই ওয়ান কন্ট্রোলের কারণে পারে না, এটাই এটাই হচ্ছে আপনার তফাৎটা।
জি, যশোর থেকে আমাদের একজন শ্রোতা শ্রাবণী সুর আছেন। হ্যালো।
হ্যালো, আমি যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
জি জি, সরাসরি আপনার প্রশ্নটা করে ফেলুন, সময় খুব কম।
আমার আমার প্রশ্ন হচ্ছে যে আজকে বিএনপি অফিসের সামনে একটি ঘটনা ঘটেছে, কেউ কেউ বলছে এটা আওয়ামী লীগ করিয়েছে, কেউ বলছেন বিএনপি নির্বাচন পেছানোর জন্য এরকম একটি ঘটনা ঘটিয়েছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটি দল ছাড় দিয়ে হলেও খানিকটা শান্তিময় পরিবেশে নির্বাচনের দিকে এগোচ্ছিল, প্রত্যেকে প্রত্যেকের দলীয় অবস্থানকে সংহত রাখার জন্য। তো এরকম ঘটনা যদি ঘটতে থাকে সেটা কি নির্বাচনকে বানচাল করবার একটি প্রক্রিয়া হতে পারে? আর যদি সেটা হয় তাহলে আমরা কি মনে করতে পারি যে এই রকম ঘটনা এটা শুরু হলো এবং এই রকম ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন হওয়ার পরে আবারও নির্বাচন উত্তর সময়ে জটিলতা তৈরি, 2001 এর মতো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টির একটা ইঙ্গিত এই ঘটনাটি?
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকে। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন মোহাম্মদ আব্দুল্লাহ, তার প্রশ্নটা নিয়ে তারপর আমরা একদম অনুষ্ঠানের প্রান্তিক পর্বে চলে এসেছি। মোহাম্মদ আব্দুল্লাহ, হ্যালো।
জি, আসসালাম আলাইকুম। আমার প্রশ্নটা হলো আজকে ইলেকশন কমিশনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এবং সরকারি দলের বর্তমান সরকার দলের প্রতিনিধিরা গিয়েছিলেন আর কি, নির্বাচন কি আরো পেছানোর কোন সম্ভাবনা আছে কি?
আচ্ছা, এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে নির্বাচন পেছানোর কারণে কি বিএনপি এটা করলো, পুলিশের গাড়ি পড়ালো, নাকি আওয়ামী লীগ এক ধরনের কেউ সৃষ্টি করতে পারে? এটা খুব হাইপোথেটিক্যাল কোশ্চেন, এটা বলা মুশকিল। আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে প্রথমে যাচ্ছি।
খুব সংক্ষেপে যদি উত্তর দিতে হয় আনিস, তাহলে বলতে হয় যে এটা সুষ্ঠু একটা তদন্ত করে খুব তাড়াতাড়ি এটার একটা পরিষ্কার চিত্র মানুষের সামনে তুলে ধরা উচিত, কারণ মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলি রয়েইছে, কারণ মানুষ কখনোই কাউকে বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাসযোগ্যতা যদি ফিরিয়ে না নিয়ে আসতে পারে রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশন, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাবে, সেটা আমাদের জন্য মোটেই কাম্য নয়।
হ্যাঁ, খুব সংক্ষেপে আমরা একদম শেষের দিকে আছি, অধ্যাপক কলিমুল্লাহ।
দেখুন, যে ঘটনাটি ঘটেছে আজকে এটা কাইন্ড অফ আই ওপেনার, সামনের সময়টা হয়তো আগে যে অবস্থাটি ইদানিং দেখতে পাচ্ছিলাম আমরা সেরকম মৌতাতের মধ্যে নাও থাকতে পারে, সেই জন্য কমিশনকে সদা সতর্ক অবস্থান নিতে হবে এবং র্যাপিড রেসপন্সে যেতে হবে, ব্যাকসিটে থাকা কোনো অবস্থায় চলবে না।
আবারও বলি খুব সংক্ষেপে ব্রিগেডিয়ার ডক্টর সাকাবাত হোসেন।
খুব সংক্ষেপে এক কথা যদি বলি, ইলেকশন কমিশন তার ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, হেডেড বাই ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জি জি,
আমি মনে করি যে এখনই একটা তদন্ত হওয়া উচিত এবং ইলেকশন কমিশন শুড ফাইন্ড আউট এটা কেন হয়েছে, কার বাড়াবাড়ি করেছে।
জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল, ধন্যবাদ অধ্যাপক কলিমুল্লাহ, এবং ধন্যবাদ ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।